নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল পাওয়া। নানান বাগা স্রোতে চলছি আমি কোনো সাঁতার হতে, জীবন নদী নানান বাঁকা স্রোতে চলছি আমি কোনো সাঁতার হতে, যত তোমার কথায় সকল হলো গাওয়া। এই পৃথিবী অনেক চাওয়ার মাঝে সকল কিছু নাই বা হলো চাওয়া, পিতা বলে ডাকতে তোমায় পেলাম, সেই তো হলো আমার সকল।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বর্তমানে গীত সংগীতা থেকে ধারাবাহিক আলোচনা করছি। আজকের গীত সংগীতার তিরিশের গীত এবং একত্রিশের গীত নিয়ে আলোচনা করব। মনে রাখব, তিরিশের গীত একটা ভজন গীত, দাউদের গৃহ প্রতিষ্ঠার সময়ের গীত। জীবনের ঝড় কেটে গেছে, সেই ঝড়ের গান আমরা গত অনুষ্ঠানে শুনেছি। কোন কোন বাইবেল বিশারদ বলেন, দাউদ যখন নিয়ম সিন্ধুক জিরুসালামে এনে সমাগম তাম্বুতে রাখলেন, সেই সময় গীতটি রচনা করেন। ইদানিংকালে জিহুদিরা যখন তাদের উৎসব পালনের সময় গীতটি গেয়ে থাকেন। গীতটার আরম্ভ এই রকম, তিরিশের গীতের প্রথম দুটি পদে লেখা আছে, সদাপ্রভু আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয় আনন্দ করিতে দেও নাই। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম, আর তুমি আমাকে সুস্থ করিলে। আসুন আমরা সদাপ্রভুর হস্তে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই।
প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগের জন্য। তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত সত্য বাক্য যা তুমি আমাদেরকে দিয়েছ, এবং তুমি আমাদেরকে নতুন নতুন বিষয় শিক্ষা দিচ্ছ। তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র আত্মার চালানো আশীর্বাদের জন্য। আজও তুমি আমাদের সঙ্গে কথা বলো, প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, প্রত্যেককে যোগ্যরূপে তোমার আরাধনায় রত থাকতে এবং তোমার ইচ্ছা জানতে সাহায্য করো, প্রত্যেকের পরিবারে আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আজকের আমি আপনাদের কাছে দাউদের লেখা তিরিশের গীত নিয়ে আলোচনা শুরু করেছি। প্রথম দুটি পদ পাঠ করেছি। আমরা দেখি যে কেউ কেউ অনুমান করেন যে রাজা দাউদ কোন সময় রাজা হিসকিয়ের মতো খুব অসুস্থ হয়েছিলেন হয়তো, এবং ঈশ্বরের কাছে বিনতি নিবেদন রাখার পর তিনি সুস্থ হন, আর তখন তিনি এই গীতটি রচনা করেন। কিন্তু এর কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না, তবে গীতটা পাঠ করলে প্রথমেই ওই কথা মনে হয়, কেননা দাউদ বলছেন, তুমি আমাকে সুস্থ করিলে। একজন প্রচারক লিখেছেন, তিনি এই গীতটাকে ক্যান্সার কোরাস আখ্যা দিতে চান, কারণ তিনি ক্যান্সারগ্রস্ত হওয়ার পরেও ঈশ্বর তাকে বেঁচে থাকবার অনুমতি দিয়েছেন। দুরারোগ্য সবাই গীতটা গান করুন, ঈশ্বর আপনাদের তুলে ধরবেন। তিন পদে লেখা আছে, সদাপ্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ যেন গর্তে নামিয়া না যাই। এখানে দাউদ পাতাল শব্দটা ব্যবহার করেছেন, ইংরেজিতে শেওল শব্দ ব্যবহার করা হয়েছে, আর একটা অনুবাদে গ্রেভ বা কবর এই শব্দটা ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা জানি যে কবরেই মানুষের সকল কার্যের শেষ হয়ে গেল। সূর্যের নিচে সকল প্রাণীকে ওই স্থানে নেমে যেতে হবে। বাইবেল পাতাল বিষয় ভিন্ন ধারণা দেয়, এটা হল দুঃখের স্থান। দ্বিতীয় সমুয়েল তার ২২ অধ্যায় ৬ পদে লেখা আছে, আমি পাতালের রজ্জুতে বেষ্টিত মৃত্যুর পাশে জড়িত ছিলাম। এমন একটা স্থানের উল্লেখ করা হচ্ছে যেখানে দুষ্টেরা যাবে। নয়ের গীতের ১৭ পদে লেখা আছে, এবং পাতালে যাওয়ার পরেও তারা সচেতন থাকে। যিশায় ভাববাদী পুস্তকের ১৪ অধ্যায় ৯ থেকে ১৭ পদে, আবার যিহেজকেল ভাববাদী পুস্তকের ৩২ অধ্যায় ২১ পদে দেখি যে বলবান বীরগণ পাতালের মধ্যে থাকিয়া তাহার ও তাহার সহকারীদের সহিত কথা বলিবে, সেই অচ্ছিন্নতক লোকেরা, সেই খড়্গনিয়ত লোকেরা নামিয়া গিয়াছে, শুইয়া আছে। নতুন নিয়মে লোকলিখিত সুসমাচার তার ১৬ অধ্যায় ২৩ পদে প্রভু যীশু দেখিয়েছেন পাতাল হতে আত্মা কথা বলছে। এই গীতটা আমাদের গভীর বিষয় ইঙ্গিত দিচ্ছে। চার পদে বলছে, হে সদাপ্রভু সাধুগণ তাহার উদ্দেশ্যে সঙ্গীত করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। আমরা কখন ঈশ্বরের ধন্যবাদ দিই? যখন তার পবিত্রতা উপলব্ধি করতে পারি। তিনি পবিত্র ঈশ্বর এবং তিনি সর্বদা তার পবিত্র প্রতিশ্রুতি রক্ষা করেন। একজন প্রচারক বলেছেন যে ঈশ্বর আমাকে সুস্থ করলেন এই জন্য নয়, আমি তার একজন প্রিয়জন, অথবা আমি একজন বাইবেল শিক্ষক বলে আমায় সুস্থ করলেন না, তিনি আমায় সুস্থ করলেন এই জন্য, কেননা তিনি পবিত্র ঈশ্বর এবং তাঁর আদেশ, নির্দেশ, তাঁর পরামর্শ, তাঁর বাক্য, তাঁর প্রতিশ্রুতি সবই পবিত্র। তিনি আমার পাপ জানেন, তিনি তাঁর অনুগ্রহে আমাকে উদ্ধার করেন, তাঁর পবিত্রতার মান রেখা এতটুকু না মান না। তিনি যা আছেন, যেখানে থাকেন সেখানেই আছেন। আমার সুস্থতার জন্য আমি তাঁর প্রশংসা করব, তিনি আমার উত্তম চিকিৎসক। ওই প্রচারক আরও বলেছেন যে কোনো বিশিষ্ট স্ত্রী বা পুরুষকে সুস্থতাকারী বলব না, চিকিৎসক যেই হন না কেন, যত নাম করা চিকিৎসক হন না কেন, ঈশ্বরই তাদের জ্ঞান বুদ্ধি দান করেন। সুতরাং আপনার অসুস্থতায় সর্বপ্রথমে আপনার উত্তম চিকিৎসকের শরণ নিতে হবে, এবং তিনি তাঁর মনোনীত জগতের চিকিৎসকের কাছে আপনাকে পাঠাবেন যেন উপযুক্ত চিকিৎসা লাভ করেন। কিন্তু মনে রাখবেন, সুস্থতা ঈশ্বরের হাতে। ঈশ্বর পবিত্র ঈশ্বর, আমরা সর্বদা তাঁরই প্রশংসা করব, তিনিই আমাদের অনুগ্রহ প্রদান করবেন। ৩০ এর গীতের ৫ পদে লেখা আছে, কেননা তাঁহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহতে জীবন সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। ১০৩ গীতের ৯ পদে এই কথা বলে, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। ঈশ্বর স্নেহশীল, তবুও তিনি ক্রুদ্ধ হন। তাঁর ক্রোধ নিমেষ মাত্র, তথাপি সেই নিমেষ মাত্রে সমস্ত বিশ্ব লয় পেতে পারে। যিশয় ভাববাদী পুস্তকে ৫৭:১৬ পদে লেখা আছে, কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্বদা ক্রোধ করিব না, করিলে আত্মা এবং আমার নির্মিত প্রাণী সকল আমার সম্মুখে মূর্ছাপন্ন হইবে। জিরমীয় তার ৩:৫ পদে লেখা আছে, তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন? মিখা ভাববাদী পুস্তক তার ৭:১৮ পদে কথা বলে, কে তোমার তুল্য ঈশ্বর? অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী, তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। যিশাইয় তার ৫৪:৭-৮ পদে এই কথার উল্লেখ আছে, আমি ক্ষুদ্র নিমেষকালের জন্য তোমাকে ত্যাগ করিয়াছি, কিন্তু মহাকরুণায় তোমাকে সংগ্রহ করিব। আমি কোপাবেশে এক নিমেষে মাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকাল স্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব, ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন। ঈশ্বরের ক্রোধ নিমেষের জন্য যেমন ঝড় আসে, সকল কিছু তছনছ করে দিয়ে চলে যায়, আবার সকল দিক হতে শান্তি হয়। ঈশ্বর যদি বা আমার বিচার করেন, তার ক্রোধ নিমেষে চলে যাবে। শাস্তি পাওয়াটা খুব আনন্দদায়ক নয়, কিন্তু যদি বা তিনি শাস্তি প্রদান করেন, সে শাস্তি ক্ষণস্থায়ী হবে। ৬-৭ পদে দেখি, সত্যি যতক্ষণ সুখের মধ্যে থাকি, কোনো চিন্তা কোনো ভয় আমাদের থাকে না, কিন্তু যেই অসুখের মধ্যে পড়ি বিশ্বাস চলে যায়, মনে হয় বুঝি বা ঈশ্বর আমার থেকে তার মুখ লুকিয়ে নিয়েছেন, ভয় আমরা বিহ্বল হয়ে পড়ি। দাউদ এমনই অবস্থার কথা চিন্তা করে বললেন ৩০ গীতে ৮-৯ পদে, সদাপ্রভু আমি তোমাকেই ডাকিলাম, সদাপ্রভুর কাছে বিনতি করিলাম, কূপে নামিলে আমার রক্তে কি লাভ, ধুলি কি তোমার স্তব করিবে, তোমার সত্য কি প্রচার করিবে। ৬ গীতে ৫ পদে বলা হয়েছে, কেন মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে। মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সে ঈশ্বরের প্রশংসা গান করে, তার প্রেমের কথা, পরিত্রাণের কথা, তার সত্য মানুষের মাঝে প্রচার করে। করহ সন্তানদের সঙ্গীত আমরা ৮৮ গীতে ৯-১২ পদে সেই একই বিষয় পাই। মানুষ যতক্ষণ শ্বাস নিচ্ছে ততক্ষণ তার মুখে রব আছে, কথা আছে, গান আছে, কিন্তু ১১৫ গীতে ১৭ পদে দেখি, মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে তাহারা কেহ করে না। আবার উপদেশক বলেন ৯:১০ পদে, তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। ১০-১১ পদে আমরা দেখতে পাই যে দুঃখভোগের পর অথবা অসুস্থতার পর যে আনন্দ, সেই আনন্দের কথা দাউদ এখানে প্রকাশ করেছেন। যিশয় ভাববাদী পুস্তকের ৬১:৩ পদে, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তোমাদিগকে ভস্মের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি, তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ, জিরমীয় তার ৩১:৪ পদে আছে। আমি তোমাকে পুনর্বার গাঁথিয়া তুলিব, তুমি গাঁথা চাইবে, তুমি পুনর্বার আপন তবলে বিভূষিত হইবে এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করিতে করিতে গমন করিবে। আমরা ৩০ গীত থেকে আলোচনা করছি। ১২ পদে লেখা আছে, যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে, নীরব না থাকে, সদাপ্রভু আমার ঈশ্বর আমি চিরকাল তোমার স্তব করিব। যেন আমার গৌরব, এর অর্থ দাউদ বলতে চাইছেন আমার জীব, আমার হৃদয় তোমার প্রশংসা করবে। ১৬ গীতে আমরা দেখি, ৯ পদে দাউদ বলেছেন, এই জন্য আমার চিত্ত আনন্দিত, আমার গৌরব উল্লাসিত হইল। যেমন দাউদ ৫৭:৮ পদে বলেছেন, হে আমার গৌরব জাগ্রত হও, নেবল ও বিনা জাগ্রত হও, আমি উষাকে জাগাইব। প্রিয় শ্রোতা বন্ধু, দাউদের এই গীত এই আর কি বলে বুঝাব। দাউদ যেমন বলেছেন, আজ আমিও তাই বলতে চাই এবং আশা করি আপনিও ওই একই কথা বলবেন। দাউদের জীবন পরিবর্তন হয়েছে, তিনি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছেন, দুঃখ দূরে চলে গেছে, আনন্দে ভরে গেছে, অসুস্থতায় নীরব হয়ে পড়েছিলেন, সুস্থতায় সরবে প্রশংসা গান গাইছেন। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। আমি এর পরের গীতটি নিয়ে আলোচনা করতে যাব।
প্রিয়
প্রিয় বন্ধু, আপনি জীবন বাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে এখন আমি আপনাদের কাছে 31-এর গীত নিয়ে আলোচনা করব। এই গীতটাও দাউদের বিগত সংকটপূর্ণ জীবন থেকে উদ্ধার লাভ বিষয় ব্যক্ত করে, এছাড়াও ইসরায়েল জাতির জীবনে ভবিষ্যতে মহাক্লেশ বিষয় বলে, সেই সঙ্গে ঈশ্বর ভক্তদের জীবনে সংকট উদ্ধার বিষয় ব্যক্ত করে। যখন আপনি অনিদ্রাজনিত অবস্থায় রাত কাটান, 31 সংখ্যার গীতটা পাঠ করুন, দেখবেন দাউদের এই রচনার মধ্যে আপনার জন্য সান্ত্বনার সাহায্য আছে। দাউদ শুরু করলেন 31-এর গীতে এক পদে, সদাপ্রভু আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না, তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো। তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো বলতে দাউদ জানতেন যে ঈশ্বর পাপীকে রক্ষা করার জন্য তাঁর মান নামাবেন না, পাপের মুক্তির জন্য মূল্য দিতে হবে, এটাই তো ঈশ্বরের বিধান। যদি পাপী নিজে তার মুক্তির মূল্য না দিতে পারে, অন্য কাউকে সেই মূল্য দিতে হবে। ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী একজন পাপীর পাপের মুক্তির মূল্য বা প্রায়শ্চিত্তের মূল্য দিয়ে দিয়েছেন, এবং ওই ব্যক্তি হলেন ঈশ্বরের একজাত পুত্র যীশুখ্রিস্ট। আর তাই দাউদ এবার বললেন দুই পদে, আমার দিকে দৃষ্টিপাত কর্ণপাত করো, সত্তর আমাকে উদ্ধার করো, আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গ গৃহ হও। আমাদের প্রয়োজন বেশ বড়সড় একটা কঠিন পাথরের, ছোট নুড়ি পাথরের প্রয়োজন নেই। যীশু তাঁর শিষ্যদের প্রশ্ন করলেন, তোমরা কি বলো আমি কে? আর শিমন পিতর উত্তর করলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করে তাকে বললেন, হে জোনার পুত্র শিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। প্রভু যীশুখ্রিস্টই সেই প্রধান প্রস্তর যার উপরে খ্রিস্ট মণ্ডলী প্রতিষ্ঠিত। বাইবেলের নতুন নিয়মে প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 11 পদে সাধু পৌল বলেছেন, কেননা যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। একজন পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী ভদ্রমহিলা এক প্রচারকের কাছে স্বীকার করে বললেন, সময় সময় খুব ভয় পাই, ভয় কাঁপতে থাকি, কিন্তু যে পাথরের উপর আমি স্থাপিত হয়েছি সেই পাথর কখনো কাঁপে না। বর্তমানকালে আমরা বিভিন্ন ধরনের মিউজিকের কথা বা বাজনার কথা শুনি যা মানুষকে মাতিয়ে তোলে। দাউদের জীবনে গীত 31 আরও উত্তেজনাপূর্ণ। 3 পদে লেখা আছে, কেননা তুমি আমার শৈল ও আমার দুর্গ, অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে কি আপনি সদাপ্রভু ঈশ্বরকে প্রস্তর রূপে নিয়েছেন? আপনি কি সেই প্রস্তরে নির্ভর করে আছেন? তিনি কি আপনার ত্রাণদুর্গ? দুর্গের মধ্যেই আপনার নিরাপদ স্থান, সুতরাং সেই নিরাপদ স্থান আপনার প্রয়োজন। দাউদ এই কথা বলছেন না যে আমি রাজা সুতরাং আমায় পথ দেখাও, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে বলছেন, তোমার নামের অনুরোধে আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। 4 পদে আছে, আমাকে সেই জাল হইতে উদ্ধার করো যাহা লোকে আমার জন্য গোপনে পাতিয়াছে, কেননা তুমি আমার দৃঢ় আশ্রয়। দাউদ কেন এই বিনতি করছেন? কারণ তিনি জানতেন মানুষ যত ভালো হোক, যত উপকারী হোক, প্রত্যেকেরই গোপন শত্রু থাকে যারা ক্ষতি করার চিন্তা করে। তাই 5 পদে বলছেন, আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, সদাপ্রভু সত্যের ঈশ্বর তুমি আমাকে মুক্ত করিয়াছ। বাইবেলে নতুন নিয়মে লোকলিখিত সুসমাচারে 23 অধ্যায় 46 পদে লেখা আছে, আর যীশু উচ্চরাবে চিৎকার করিয়া কইলেন, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। আবার প্রেরিত তার 7 অধ্যায় 59 পদে লেখা আছে, এদিকে তাহারা স্তিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু আমার আত্মাকে গ্রহণ কর। খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাস দেখলে দেখতে পাব, বহুজন যারা শহীদ হয়েছেন ওই একই কথা উচ্চারণ করেছেন। উদাহরণস্বরূপ আমরা জন হাস যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন, তিনি তাঁর শত্রুপক্ষের বিষয়ে বললেন, এদের আত্মাকে শয়তানের হাতে সমর্পণ করি, কিন্তু হে প্রভু যীশু তুমি যাকে পরিত্রাণ দিয়েছ সেই আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করি। এইভাবে আরেকজন বলেছেন, আগুনে যখন তাকে জ্বালানো হচ্ছিল তিনি তার আত্মা যিশুর হাতে সমর্পণ করেছিলেন। একই কথা ব্যবহার করেছেন অনেকেই। প্রিয় বন্ধু, ওই শব্দগুলো ব্যবহার করেছেন তারা, আর ধন্য তারা যারা কেবলমাত্র প্রভুর নামে শহীদের মতো প্রাণ দেয়, অথবা প্রভুতে বিশ্বাসী সন্তানের মতো প্রাণ দেয় তা নয়, কিন্তু প্রভুর সঙ্গে প্রাণ দেয়। শেষ কথা তিনি বলেন, তোমারই হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। একত্রিশের গীতে সাত পদে আছে, আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ, তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ। কত উৎসাহজনক কথা! ঈশ্বর আমাদের দুঃখ দেখেছেন, এবং ঈশ্বর যখন তাঁর সন্তানদের দুঃখ দেখেন তিনি প্রতিকার করেন। অবশ্য যদি সন্তানেরা পিতাকে তাদের দুঃখের কথা জানায় ও তাঁর কাছে ক্রন্দন করে। মিশরের কথা স্মরণ করুন, যাত্রা পুস্তক তার তিনের অধ্যায় সাত থেকে আট পদে ঈশ্বর মোশিকে বলছেন, সত্যি আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি, ফলত আমি তাহাদের দুঃখ জানি। আর মিশ্রীয়দের হস্ত হইতে তাহাদেরকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিশীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশে তাহাদিওকে আনিবার জন্য নামিয়ে আসিয়াছি। ঈশ্বর তাদের দুঃখ দেখেছিলেন, তাঁদের ক্রন্দন শুনেছিলেন, আর উপযুক্ত সময় তাদের উদ্ধারও করেছিলেন। মার্ক লিখিত সুসমাচারের ছয় অধ্যায় আটচল্লিশ পদে আমরা দেখি যে মাঝরাতে গালিল সাগরের বুকে কয়েকজন শিষ্য ঝড়ের মধ্যে পড়েছেন, নৌকা সামলানো দায়, এগোতে পাচ্ছেন না। যিশু তাদের দেখলেন, তাদের কাছে এলেন এবং শিষ্যদের ভয় দূর হল, তারা নির্দিষ্ট প্রত্যাশ্রয়ে পৌঁছালেন। কথাগুলো শুনতে কত ভালো লাগে, কত উৎসাহ, কত প্রেরণা পাই। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনেও এগুলো ঘটতে পারে, তিনি আপনার প্রতি দৃষ্টি রেখেছেন। এখন আমরা একটা প্রার্থনার কথা শুনি, একত্রিশের গীতের নয় পদে, সদাপ্রভু আমাকে কৃপা করো, কেননা আমি বিপদগ্রস্ত, মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে। আপনি কি সত্যি বিপদগ্রস্ত? আপনি কি মনোদুঃখে মর্মাহত, সমস্যায় জর্জরিত, যন্ত্রণায় কাতর, মানুষের কাছে ছুটে না গিয়ে, একে তাকে সবাইকে নিজ দুঃখের কথা না জানিয়ে ঈশ্বরের চরণ ধরুন, বলুন, প্রভু আমি বিপদের মাঝে আছি, রক্ষা করুন। দাউদ তাঁর জীবনে তাই করেছিলেন, আর ঈশ্বর তাকে শক্তি দিয়েছিলেন। একত্রিশের গীতের পনেরো পদে লেখা আছে, আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে, আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারীগণ হইতে আমাকে উদ্ধার করো। আমার সময় সকল তোমার হস্তে, সত্যি কথা বলতে কি বড় উৎসাহজনক কথা! অনেক লোক আছেন যারা গণককারের কাছে ছুটে যায়, হাত মেলে ধরে, আর গণককার হস্তরেখা বিচার করে কপাল পুঁচকায়, মাথা নাড়ে, বলে এই রেখা এই বিষয় বলছে, ওই রেখা ওই বিষয় বলছে। এ সকলে মূর্খতা, দীর্ঘ জীবনের কথা বলে সান্ত্বনা দেয় তারা, খুশি মনে গণককারকে টাকা দিয়ে পথে নামে, লরির তলায় পড়ে মারা যায়। হাত গণনায় কতকগুলো মিথ্যা বলে একজন পয়সা উপায় করল, অপরজন তার সঞ্চিত অর্থের কিছুটা ব্যয় করে খুশি হল। কিন্তু মনে রাখবেন, আমাদের সকল সময় ঈশ্বরের হাতে, প্রভু যীশু খ্রিস্টের হাতে, হ্যাঁ সেই পালকের কোমল হাতে, হারানো মেষকে যিনি দুহাত দিয়ে তুলে নিয়ে নিজ কাঁধে বহন করেন। আমার সময়, কাল, ভূত, ভবিষ্যৎ ইত্যাদি তাঁর সেই পেরেক বিদ্ধ হাতের তালুতে। অদূর ভবিষ্যতে কোনো এক শুভ মুহূর্তে তিনি আসছেন, হ্যাঁ তিনি সেই পবিত্র পর্বত উপর থেকে লক্ষ্য রাখছে, তার ভক্তেরা জীবন সমুদ্রের তরঙ্গে পড়ে মৃতপ্রায় ভীত। আমরা আনন্দ করব, উল্লাসিত হব, কেননা আমাদের সময় কাল তাঁর হাতে রয়েছে। বন্ধু, একত্রিশের গীত নিয়ে আলোচনা করছি, ষোলর পদে লেখা আছে, তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, তোমার দয়াতে আমাকে পরিত্রাণ করো। একজন হিব্রু টিকাকার বা লেখক লিখেছেন, ঈশ্বরের মুখমণ্ডল তাঁর অভিষিক্ত জন, সেই মসীহ ঈশ্বর আত্মা, যখন লিখিত সুসমাচারের 4:24 লেখা আছে, মানুষ জানে না তিনি কেমন দেখতে, তিনি কিভাবে কাজ করেন, কিন্তু যীশু বললেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি ও পিতা এক। যীশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে দেখতে পাই, তিনি ঈশ্বরের প্রতিচ্ছবি। একটা ঘটনার কথা বলে শেষ করতে চাই। এক মা তার ছোট মেয়েকে উপরের তলায় বিছানায় শুইয়ে দিয়ে বলে এলেন, তুমি ঘুমাও, আমি আসছি। মা চলে যেতেই মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে বলল, আমি একা আমি থাকব না, আমার ভয় করছে। মা বললে, তুমি ঘুমাতে যাও, তোমার কাছে ঈশ্বর আছেন। ছোট মেয়েটি বলল, আমি তার মুখ দেখতে চাই, তুমি সেই ঈশ্বরকে পাঠাও যার মুখ আমার সাথে থাকবে। এই জগতে আমরা সবাই ঈশ্বরের ছোট ছোট ছেলে মেয়ে, আমরা তার মুখ দেখতে চাই। প্রভু যীশু ঈশ্বরের মুখ, আপনি নিশ্চিন্ত হন। 31:19 আছে, আহা তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ। ঈশ্বর কত মঙ্গলময়! আপনি কি কখনো কোনোদিন কোন সুযোগে কাউকে কথা বলেছেন? 107:1-2 এই কথা বলে, সদা প্রভু স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিওকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন। মানুষ নিজের কথা, ছেলে মেয়েদের কথা, পিতামাতা আত্মীয়স্বজনের কথা, প্রতিবাসীর কথা সবই বলে, কিন্তু ঈশ্বর মঙ্গলময় একথা বলে না। প্রিয় বন্ধু, আপনি জানুন আপনার ঈশ্বর মঙ্গলময়, তিনি আপনার সহবর্তী। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
সকল সত্তা জুড়ে তুমি, তোমার সজীবতা বিশ্বে তাই দেখছি নয়।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নম্বর হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নম্বর হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
সকল সত্তা জুড়ে তুমি, তোমার সজীবতা বিশ্বে তাই দেখছি নয়ন ভরে, তোমার অতুল দান আমার সকল সত্তা। সারাটা জুড়ে তুমি তোমার সজীবতা বিশ্বে তাই দেখছি নয়ন ভোর।